ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হল বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন বৃহস্পতিবার দুপুর, বাংলাদেশে ভারতে বৃহস্পতিবার রাত। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
বাংলাদেশে পুলিশ স্বীকার করেছে গত মাসে ব্যাংককে বোমা হামলার প্রধান হোতা ঘটনার পর বাংলাদেশে এসেছিল।
রয়েছে কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
সীমান্তে শান্তি ফেরাতে আজ থেকে নতুন দিল্লিতে শুরু হয়েছে বিএসএফ এবং পাক রেঞ্জার মহানির্দেশকদের বৈঠক।
আরও থাকছে অভিবাসন সংকট নিয়ে ডক্টর সি আর আবরারের প্রতিবেদন।
বাংলাদেশের মতো দরিদ্র দেশ 3-5 লাখ রোহিঙ্গা শরণার্থীকে কিন্তু গত 20 বছর ধরে আমরা এখানে রাখছি।
তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি তাহিরা কিবরিয়া। বৃহস্পতিবার ক্রেমলিন জানিয়েছে যে রাশিয়া থেকে যেসব সামরিক সরঞ্জাম সিরিয়ায় পাঠানো হয়েছে তা রক্ষণাবেক্ষণের সাহায্যের জন্য রাশিয়ার সামরিক উপদেষ্টারা সিরিয়ায় রয়েছেন, তবে তারা যুদ্ধে অংশগ্রহণ করছেন না। মস্কো সংবাদ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র ডিমিট্রি পেসকভ এর কাছে জানতে চাওয়া হয় যে সিরিয়ার সরকারি বাহিনীর সঙ্গে যে রাশিয়ার সামরিক কর্মকর্তারা লড়াইয়ে অংশ নিচ্ছে সে খবরের সত্যতা স্বীকার করতে ক্রেমলিন কেন অস্বীকৃতি জানায়। তিনি বলেন, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওই খবরগুলো আগেই অস্বীকার করেছেন। রাশিয়ার সামরিক উপস্থিতির খবরে যুক্তরাষ্ট্র এবং নেটো উদ্বেগ প্রকাশ করেছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার জানিয়েছেন যে ইসলামিক স্টেট জঙ্গিরা যে চীনের এক নাগরিককে অপহরণ করেছে সে বিষয়টি তারা খতিয়ে দেখছে। জঙ্গি দল অনলাইন ম্যাগাজিনে দুই ব্যক্তির ছবি প্রকাশ করেছে এবং তাদের মুক্তির জন্য মুক্তিপণ দাবি করেছে, তবে তারা অর্থের পরিমাণ সুনিশ্চিত করে বলেনি। 50 বছর বয়সী ফেন সুঙ্গাই কে চীনের এবং 48 বছর বয়সী জোহান গ্রিমসগার্ড অফ স্টেটকে নরওয়ের বলে শনাক্ত করা হয়েছে। কখন ওই পণবন্দীদের ধরে নিয়ে যাওয়া হয়েছিল অথবা কোথায় তাদের রাখা হয়েছে সে সম্পর্কে কিছুই বলা হয়নি। নরওয়ের প্রধানমন্ত্রী অর্না সোলসবার্গ বুধবার জানিয়েছেন যে কর্তৃপক্ষ মনে করেন যে 40 ওই নরওয়েজিয়ান নাগরিককে সম্ভবত জানুয়ারি মাসের শেষের দিকে সিরিয়া থেকেই অপহরণ করা হয় এবং তাদের বিশ্বাস যে ইসলামিক স্টেট জঙ্গিরা তাদের আটক করে ধরে রেখেছে। থাইল্যান্ডে বোমা হামলার মূল হোতা বাংলাদেশে এসেছিলেন, পুলিশ খবরের সত্যতা নিশ্চিত করেছে। এ সম্পর্কেই আমাদের ঢাকার সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী বিস্তারিত জানাচ্ছেন।
বাংলাদেশে পুলিশ স্বীকার করেছে গত মাসে ব্যাংককে বোমা হামলার প্রধান হোতা ঘটনার পর বাংলাদেশে এসেছিল। চীনা পাসপোর্ট নিয়ে ওই ব্যক্তি ঢাকা এসেছিল, এরকম খবরের সত্যতা নিশ্চিত করেছেন পুলিশের সহকারী মহাপরিদর্শক নজরুল ইসলাম। তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন, কিছুদিন থাকার পর আব্দুল সাত্তার ওরফে আইজান নামক ওই ব্যক্তি 16 আগস্ট ঢাকায় আসার পর কিছুদিন থেকে চলে গেছে। বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ বলছে, গত 30 আগস্ট জেট এয়ারওয়েজের একটি বিমানে করে চীনের পথে রওনা হয়ে গেছেন তিনি। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
অস্ট্রিয়া এবং হাঙ্গেরি তাদের সীমান্ত অতিক্রম করে রাতারাতি অভিবাসীদের পালানো প্রত্যক্ষ করেছে, যা ইউরোপের উদ্বাস্তু সংকটে দেশগুলোর জন্য নতুন রেকর্ড। হাঙ্গেরি জানিয়েছে, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সার্বিয়া থেকে 3000-এরও বেশি মানুষ হাঙ্গেরিতে ঢুকেছে। আর অস্ট্রিয়া জানিয়েছে, একই সংখ্যক মানুষ হাঙ্গেরি থেকে অস্ট্রিয়ায় সীমান্তে প্রবেশ করেছে। অস্ট্রিয়ার পূর্বাঞ্চলীয় শহর নিকলসডর্ফের কয়েক হাজার মানুষ জড়ো হয়ে ট্রেনের জন্য অপেক্ষা করছেন। তারা ভিয়েনায় এবং সেখান থেকে আরও অগ্রসর হয়ে জার্মানি এবং অন্য কোথাও যেতে চান। অস্ট্রিয়ার কর্তৃপক্ষ জানিয়েছেন, উদ্বাস্তুদের রাজধানী পর্যন্ত আনতে বিশেষ ট্রেন পাঠানো হবে কিনা তা আলোচনা করতে বৃহস্পতিবার তারা বৈঠক করছেন। এদিকে যুক্তরাষ্ট্র সিরিয়া এবং অন্যত্র থেকে আরও উদ্বাস্তু গ্রহণে বুধবার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।
আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
2016 সালে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন সংক্রান্ত নতুন এক রাজনৈতিক জরিপে দেখা যাচ্ছে যে আয়োয়া রাজ্যের ডেমোক্র্যাটিক দলের বার্নি স্যান্ডার্স সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনের থেকে সামান্য এগিয়ে আছেন। ফেব্রুয়ারি মাসে আয়োয়াবাসী ভোট দিয়ে ডেমোক্র্যাটিক দলের প্রার্থী নির্বাচন করবেন। বৃহস্পতিবার কুইনিপেগ বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত সমীক্ষায় দেখা যাচ্ছে যে ওই রাজ্যে ডেমোক্র্যাটিক ভোটারদের 41% বার্নি স্যান্ডার্সকে এবং 40% মিস হিলারি ক্লিন্টনকে সমর্থন করছেন। দুমাস আগেও আয়োয়া রাজ্যে মিস ক্লিন্টন 19 পয়েন্টে অগ্রবর্তী অবস্থানে ছিলেন। ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন এখনও প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী নন, কিন্তু তা সত্ত্বেও তাকে সমর্থন করছে 12% ভোটার। দিল্লিতে সৌদি আরবের এক কূটনৈতিক এবং তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, বাড়িতে দুই নেপালি পরিচারিকার ধর্ষণের সঙ্গে জড়িত তারা। কূটনৈতিক পরিচয় না দিয়েই দিল্লি পুলিশ বাড়িতে হানা দিয়ে পরিচারিকাকে উদ্ধার করে এনেছে। এ সম্পর্কে আমাদের কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্ত আরও বিস্তারিত জানাচ্ছেন।
সৌদিদের অভিযোগ, ফ্ল্যাটে হানা দিয়ে তার কূটনৈতিক রক্ষা কবচ ভঙ্গ করেছে ভারতীয় পুলিশ। নেপাল সরকারের দাবি হল এমন অন্যায় কাজে জড়িত কূটনীতিককে রক্ষা কবচ প্রত্যাহারের জন্য সৌদি সরকারের ওপর চাপ দিক ভারত। আন্তর্জাতিক রীতি হল এ ধরনের ঘটনা ঘটলে অভিযুক্তকে স্বদেশে পাঠিয়ে দেওয়াই। নেপালি পরিচারিকারাও স্বদেশে ফিরে যাবে কয়েকদিনের মধ্যে। বিভিন্ন দেশে সৌদি কূটনীতিকদের ঘিরে বিতর্ক কিন্তু বারংবার ঘটেছে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
সীমান্তে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে দিল্লিতে শুরু হয়েছে বিএসএফ ও পাকিস্তানের রেঞ্জারদের বৈঠক। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন আমাদের কলকাতা প্রতিনিধি পরমাশিস ঘোষ রায়।
এই বৈঠকে অস্ত্রবিরতি লঙ্ঘন ও অনুপ্রবেশ সংক্রান্ত বিষয়টির ওপর ভারত বিশেষ গুরুত্ব দিয়েছে। গতকাল সন্ধ্যায় পাকিস্তানের 16 সদস্যের এক প্রতিনিধি দল দিল্লিতে পৌঁছন। 1.5 বছরেরও বেশি সময় পর দুদেশের মহানির্দেশক পর্যায়ের এই বৈঠক বসলো নতুন দিল্লিতে। পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন পাক রেঞ্জার্স এর মহানির্দেশক মেজর জেনারেল উমার ফারুক বার্কি। ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন বিএসএফ এর প্রধান দেবেন্দ্র কুমার পাঠক। 4 দিনের এই বৈঠক শেষ হবে আগামী 12ই সেপ্টেম্বর। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
প্রচণ্ড বৃষ্টির কারণে জাপানে বৃহস্পতিবারে মধ্যাঞ্চল এবং উত্তরাঞ্চলে প্রবল বন্যা হয়েছে, ফলে হাজার হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নিতে বাধ্য হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে যারা সরে যেতে পারেনি তাদেরকে ঝুঁকিপূর্ণ অবস্থায় সরিয়ে নেওয়া হয়েছে। রাজধানী টোকিওর 50 কিলোমিটার উত্তর পূর্বে জোসোর শহর সবচাইতে ক্ষতিগ্রস্ত হয়। কিনুগাওয়া নদীর পানি বেড়ে যাওয়ায় আশেপাশের এলাকা প্লাবিত হয়েছে। বন্যার পানির তোড়ে বাড়িঘর ভেসে গেছে এবং যেসব ভবন এখনও রয়েছে তার ছাতে এবং বারান্দায় মানুষজন আশ্রয় নিয়েছে এবং সাহায্যের জন্য প্রতীক্ষা করছে। লেবাননে যুদ্ধের সময় ইসরায়েলি বাহিনী যে 40 লক্ষ ছোট ক্লাস্টার বোমা ব্যবহার করেছে তার প্রায় 1/4 বিস্ফোরিত হয়নি এবং তা সেখানে পরিত্যক্ত অবস্থায় রয়ে গিয়েছে, কিন্তু এখনও ওই বোমাগুলো মাঝে মধ্যেই বিস্ফোরিত হয়। তাই এগুলো অপসারণের কাজ শুরু হয় সংঘাত শেষে এবং অপসারণের কার্যক্রম এখনও চলছে। বিশ্ব সংবাদ এখানেই শেষ হলো।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে। ইউরোপিয়ান কমিশন প্রধান জন ক্লড ইয়ঙ্কার 1,60,000 শরণার্থীকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য 28 রাষ্ট্রে পুনর্বাসন এবং ভবিষ্যৎ সংকটের সাথে তাল মেলাতে স্থায়ী রাজনৈতিক আশ্রয়ের কৌশল নির্ধারণের আহ্বান জানিয়েছেন। অভিবাসন ও শরণার্থী সংকট মোকাবেলায় ব্রাসেলস সর্বশেষ কি করছে? লন্ডন থেকে পাঠানো হেনরি রিজওয়েলের প্রতিবেদন শোনাচ্ছেন সেলিম হোসেন ও তাওহিদুল ইসলাম।
ইউরোপের আইন প্রণেতারা ব্রাসেলসে জড়ো হলেও ইউরোপমুখী উদ্বাস্তুদের যাত্রা অব্যাহত রয়েছে। বুধবার গ্রীপ দ্বীপগুলো থেকে 25,000 অভিবাসীকে মূল ভূখণ্ডে নেওয়া হয়েছে, তবে অভিবাসী প্রত্যাশীর মোট সংখ্যা 5,00,000 পৌঁছেছে। বুধবার ইউনিয়নে দেয়া আবেগঘন ভাষণে ইউরোপিয়ান ইউনিয়ন কমিশন প্রধান জ্যাঁ ক্লদ ইয়ঙ্কার বলেন,
"The numbers are impressive. For some, they are frightening. But now is not a time to take fright."
উদ্বাস্তুদের সংখ্যা হৃদয়স্পর্শী, এর জন্য তারা দ্বন্দ্বে লিপ্ত, কিন্তু এখন দ্বন্দ্বে অংশগ্রহণের সময় নয়। এখন সময় হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন সদস্য রাষ্ট্র এবং এর প্রতিষ্ঠানগুলোর দৃঢ় ও প্রতিজ্ঞাবদ্ধ পদক্ষেপ গ্রহণের।
গ্রিস, ইটালি এবং হাঙ্গেরি জানিয়েছে নতুন করে আসা উদ্বাস্তুদের সংখ্যা নিয়ে তারা বিহ্বল। ইউরোপিয়ান ইউনিয়ন কমিশন প্রধান বলেন,
"আমরা দ্বিতীয় জরুরি কৌশলের প্রস্তাব করতে যাচ্ছি, যাতে ইতালি, গ্রিস এবং হাঙ্গেরি থেকে 120,000 উদ্বাস্তুকে অন্যত্র স্থানান্তর করা হবে। এটা বাধ্যতামূলক উপায়ে করা হবে।
ইয়ঙ্কার উদ্বাস্তু সংকটের কারণ প্রতিহত করবার ব্যবস্থা করার ঘোষণা করেছেন। তিনি বলেন,
"আফ্রিকার
স্টার্টিং উইথ 1.8 billion ইউরোস ফ্রম আওয়ার কমন ইউ ফিনান্সিয়াল মিন্স
সাহেল এবং লেকচাঁদ অঞ্চলের সংকট নিরসনে ইউরোপীয় ইউনিয়নের তহবিল থেকে $200 কোটি মূল্যমানের 180 কোটি ইউরোর একটি জরুরি ট্রাস্ট ফান্ড গঠন করা হয়েছে। আমরা দীর্ঘমেয়াদী স্থিতি প্রতিষ্ঠায় সহায়তা করতে চাই।
ভূমধ্যসাগরের পানিতে ডুবে যাওয়া অভিবাসীদের ভয়ঙ্কর চিত্র ইউরোপকে দ্রুত এ ধরনের ব্যবস্থা নেওয়ার জন্য উদ্যোগী করেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, শরণার্থীদেরকে এ ধরনের ভয়াবহ ঝুঁকি নেওয়া রুখতে ইউরোপিয়ান ইউনিয়নকেই ব্যবস্থা নিতে হবে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কর্মকর্তা গৌরি ভ্যান গোলিক বলেন,
"সমগ্র ইউরোপে আমরা বলছি অন্তত 3,00,000 পুনর্বাসন ক্ষমতা রয়েছে। অভিবাসন ও শরণার্থী সংকট ছাড়াও রয়েছে মানবিক ভিসা, পারিবারিক পুনর্মিলন।
অ্যামনেস্টি বলছে, ইউরোপে আশ্রয় প্রার্থনার প্রক্রিয়ার সংস্কার প্রয়োজন।
শরণার্থীদের সমস্যা নিয়ে শুধুমাত্র সীমান্তবর্তী দেশগুলো চিন্তা করবে বা ওই সমস্যা শুধু তাদের, এমন মনোভাব পাল্টাতে হবে। একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব দিতে চাই, তা হচ্ছে শরণার্থী হিসেবে চিহ্নিত করার পর তাদের চলাচলের স্বাধীনতা থাকার মতো পরিবেশ দেখতে চাই।
শরণার্থীদেরকে ভাগাভাগি করে নেবার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। বুধবার ইরাকি এবং সিরিয়ান শরণার্থীদেরকে জার্মান থেকে ফ্রান্সে নেওয়া হয়েছে। তবে ব্রিটেন এবং বেশ কয়েকটি পূর্ব ইউরোপীয় দেশ শরণার্থী পুনর্বাসনের বাধ্যতামূলক কোটার বিরোধিতাও করছে।
এদিকে অভিবাসন সংকটকে শুধু মানবিক কারণেই নয়, বাস্তবতার নিরিখে দেখে এই সংকট নিরসনে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন মানবাধিকার সংগঠন অধিকারের প্রেসিডেন্ট ডক্টর সিআর আবরার। ভয়েস অফ আমেরিকার সঙ্গে দেয়া সাক্ষাৎকারে তিনি এই আহ্বান জানান। ওয়াশিংটনের স্টুডিও থেকে তার সঙ্গে কথা বলেন সেলিম হোসেন।
ডক্টর সিআর আবরার, এই যে ভূমধ্যসাগর অতিক্রম করে হাজার হাজার অভিবাসী এবং শরণার্থী ইউরোপে পাড়ি জমানোর চেষ্টা করছে, এই সংকটের সমাধান কিভাবে করা সম্ভব?
এই বিষয়টা ইদানিং কালে প্রকটতা লাভ করলেও এটা কিছুটা অনিবার্যই ছিল, যেখানে এই লোকগুলো আইসিসের যে কার্যক্রম, আল কায়দার কার্যক্রম, এমনকি বিভিন্ন সরকারের যে কার্যক্রম, নিপীড়ন এমন মাত্রায় চলে গেছে যে জীবনে হুমকি থাকার ফলে এই লোকগুলো আসতে বাধ্য হচ্ছেন। কাজে এটা যদিও প্রাথমিকভাবে এদেরকে অবৈধ অভিবাসী হিসেবে চিত্রিত করার একটা প্রবণতা ছিল, ক্রমশই যেটা হচ্ছে যেটা প্রকৃতপক্ষে তারা হচ্ছেন মূলত শরণার্থী এবং শরণ প্রার্থনার জন্যই তারা রয়েছেন, এবং এক্ষেত্রে এটা মানবিক দিক তো অবশ্যই রয়েছে এবং তাদের একটা নৈতিক, এখানে একটা যেটা হচ্ছে তাদের অধিকারও রয়েছে এই সমস্ত দেশে শরণ প্রার্থনা করার, কারণ ইউরোপের বেশিরভাগ দেশগুলোই শরণার্থী সংক্রান্ত আন্তর্জাতিক কনভেনশন স্বাক্ষর করেছে, একই সাথে সাথে অন্যান্য যে হিউম্যান রাইটস চার্টার সেগুলোর তারা অনুসমর্থনকারী দেশ।
ইউরোপীয় ইউনিয়ন এই অভিবাসীদের সমগ্র ইউরোপের যতগুলো দেশ আছে তাদের মধ্যে ভাগাভাগি করে নেয়ার একটা সিদ্ধান্তে পৌঁছেছে, তো এর ভেতরে কিছু কিছু দেশ এর বিরোধিতাও করেছে, সমাধান কি হতে পারে?
এটা যেটা সেটা ইউরোপীয় ইউনিয়নের ইউরোপিয়ান কমিশন উদ্যোগটা গ্রহণ করেছেন, অবশ্যই এটা সংকট এমন পর্যায়ে পৌঁছেছে যে এখানে ডেফিনেট কিছু স্টেপস নেওয়ার এখানে প্রয়োজন দেখা দিয়েছে। কাজেই সেই এখানে একটা সংখ্যা তারা নিরূপণ করেছেন এবং ভবিষ্যতেও যে আরো শরণার্থী সেখানে আসবেন না তার কোনো কিন্তু নিশ্চয়তা কিন্তু নেই, কারণ বাস্তবতা যা এটা এটা এই স্রোত আরো সেখানে বাড়তে পারে। তার পরিপ্রেক্ষিতে যেটা হচ্ছে যে তারা যেখানে একটা চরম এই শরণার্থী বিরোধী একটা অবস্থান যেটা ছিল আইল্যান্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে, সেখানে পাবলিক ওপিনিয়ন যে সাইলেন্ট মেজরিটি যেটা আমরা বলবো, যারা হয়তো চুপচাপ ছিলেন এই পুরো বিতর্কে, তারা এখন অনেক ভোকাল হয়েছেন, এবং যার ফলে সরকারদের পক্ষে এখন কিছু একটা করার উপরে সে তাগিদ কিন্তু অনুভূত হচ্ছে, এবং সেই পরিপ্রেক্ষিতে ইউরোপিয়ান কমিশন এই দায়িত্বটা নিয়েছেন। এখানে যেটা বলার, আমরা যদি একটু যদি কম্পারেটিভ পার্সপেক্টিভ থেকে দেখি যে প্রায় 3 লাখের মতো লোক হয়তো এ পর্যন্ত ওখানে গেছেন, এবং আমরা বাংলাদেশের মতো দরিদ্র দেশ 3-5 লাখ রোহিঙ্গা শরণার্থীকে কিন্তু গত 20 বছর ধরে আমরা এখানে রাখছি। এটাকে এই বিবেচনাটা কিন্তু আনতে হবে, এবং প্রতিটি শরণার্থীর জন্য 6,000 ইউরো করে ভর্তুকি এক একটা সরকারকে দেবে বলেছেন, এবং গ্রিসকে 500 ইউরো করে তারা দেবেন যারা তাদেরকে ওই সমস্ত দেশগুলোতে পাঠানোর ক্ষেত্রে। কাজে এটা আমাদের সবসময় হয়তো অনেক ভয়ানক একটা চিত্র হিসেবে এটা চিত্রিত করা হচ্ছে, কিন্তু বাস্তবতার নিরিখে কিন্তু তাদের যে সম্পদ রয়েছে সেখানে এই ধরনের একটা মানব একটা বিপর্যয়ের মুখে তারা অত্যন্ত নগণ্য উদ্যোগ বলে আমরা তৃতীয় বিশ্বের দেশগুলো আমরা এটা মনে করি।
আচ্ছা, এই সংকট তো বলা হচ্ছে শরণার্থীদের জন্য ইউরোপীয় ইউনিয়ন এই সিদ্ধান্ত নিয়েছে তাদেরকে আশ্রয় দেবার, কিন্তু এর সুবিধা নিতে পারে এমন কোন সম্ভাবনা আছে বিভিন্ন দেশের যারা শরণার্থী নয় তারা?
হ্যাঁ, এখানে একটা সম্ভাবনা তো থেকেই যায় এই এই প্রেক্ষিতে যে যে কোনো এই ধরনের ক্রাইসিস সিচুয়েশনে হয়তো অনেকে সুযোগ গ্রহণ করবে, মিক্সড ফ্লো যেটাকে বলা যেতে পারে। তবে এটাও বিবেচনার মধ্যে আনতে হবে, আজকে যদি সিরীয় অথবা কোনো ইরাকি যদি নিজ দেশে থাকতে না পারেন, সেই দেশে ভিনদেশীয় কর্মরত যারা ব্যক্তিবর্গ যারা রয়েছেন তাদের জীবনও সেখানে শঙ্কার সম্মুখীন, তারাও সেখানে স্মরণ প্রার্থনা করার অবশ্যই দাবিদার হিসেবে তারা সেখানে রাখেন। কাজেই শুধুমাত্র তারা অন্য দেশীয় এবং সেই ক্ষেত্রে তারা অবৈধ হিসেবে ওইখানে ঢুকছেন এটা কিন্তু বিবেচনার মধ্যে রাখাটা ঠিক হবে না। তবে অবশ্যই এটা একটা একটা কনসার্ন, কিন্তু বাস্তবতার নিরিখে যেটা বলে যে জীবনের ভয়ে ভীত হয়ে যারা ওই দেশে যাচ্ছেন সেখানে ওই দেশের অভিবাসীরাও কিন্তু জীবনের ভয়ে ভীত হয়েই যাচ্ছেন, এটা এটা আমাদের বিবেচনার মধ্যে রাখতে হবে।
জানা গেছে বিপুল সংখ্যক বাংলাদেশি অভিবাসী আশ্রয় প্রার্থীকে জার্মান কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে তারা ফিরিয়ে নেওয়ার জন্য বাংলাদেশের কাছে রিকোয়েস্ট করছে, তো এই বিষয়টি নিয়ে আপনার মন্তব্য কি?
এই প্রেক্ষিতটা সম্পর্কে যে তথ্য সেটা আমাদের কাছে নেই, তারা যদি সেখানে অন্য উদ্দেশ্যে সেখানে গিয়ে থাকেন তাহলে সেটা দুই দেশের তারা এটা বোঝাপড়া করে সে বিষয়ে সঠিক যে সিদ্ধান্ত সেটা তারা নেবেন। তবে আমি এটুকু বলবো যে আবারও আমি বলবো যে ওইখানকার যে পরিস্থিতি সেই প্রেক্ষিতে যদি লোকজন ওই দেশে যদি গিয়ে থাকে সেটার সাথে অবশ্য অবৈধ অবসর হিসেবে এটাকে চিত্রিত করাটা মোটেই সঙ্গত হবে না।
ধন্যবাদ ডক্টর সি আর আবরার, ভয়েস অফ আমেরিকার শ্রোতাদের আপনি সময় দিলেন এই জন্য।
থ্যাংক ইউ ভেরি মাচ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এবারে রয়েছে বিজ্ঞান জগতের খবরাখবর। বিশ্ব আবহাওয়া সংগঠন তাদের এক রিপোর্টে জানিয়েছে প্রশান্ত মহাসাগরের গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে শক্তিশালী এল নিনোস আবার দেখা দিয়েছে। রিপোর্টে সতর্ক করে দেওয়া হয় যে এটি এবছরের শেষ নাগাদ আরও তীব্র হতে পারে। ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা লিসা শ্লাইন জেনেভায় WMO-র সদর কার্যালয় থেকে পাঠানো রিপোর্টে এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন। পড়ে শোনাচ্ছেন শেগুফতা নাসরিন খুইন।
যখন এল নিনিও ঘটে তখন প্রশান্ত মহাসাগরের মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চলে সমুদ্রের জলের উপরিভাগ স্বাভাবিকের চাইতে অনেক বেশি গরম হয়ে ওঠে। এল নিনিওর কারণে পৃথিবীর বেশ কিছু অঞ্চলে আবহাওয়ায় ব্যতিক্রমী সব অবস্থা বা পরিবেশ সৃষ্টি হয়, যেমন অত্যন্ত শুষ্ক থেকে খুবই বৃষ্টিবহুল পরিবেশ। রূপা কুমার কোলি হচ্ছেন বিশ্ব আবহাওয়া সংগঠনের এক ঊর্ধ্বতন বিজ্ঞানী। তিনি বলেন, জলবায়ুর মডেলগুলো থেকে যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে তাতে মনে হয় প্রশান্ত মহাসাগরের গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে জলের তাপমাত্রা হবে সম্ভবত গড়পড়তা তাপমাত্রার 2 ডিগ্রি সেলসিয়াস বেশি।
দ্য পিক স্ট্রেংথ অফ দিস এল নিনো এক্সপেক্টেড সামটাইম ডিউরিং অক্টোবর 2015 টু জানুয়ারি 2016 কুড পটেনশিয়ালি প্লেস ইট অ্যামং দি 4 স্ট্রংগেস্ট এল নিনো ইভেন্টস।
2015 সালের অক্টোবর মাস থেকে 2016 সালের জানুয়ারি মাসের মধ্যে এল নিনিওর প্রচণ্ডতা সবচাইতে বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। ১৯৫০ সালের পর থেকে যে চারবার সবচাইতে শক্তিশালী এলনিনিও হয়েছে, এটি হবে তার মধ্যে অন্যতম। এর আগে এলনিনিও হয়েছিল ১৯৭২-৭৩ সালে, ৮২-৮৩ সালে এবং ৯৭-৯৮ সালে। ১৯৯৭-৯৮ সালে এলনিনিওতে আনুমানিক হিসেব অনুযায়ী ২১০০ মতো মানুষ মারা যায়। এতে বিশ্বব্যাপী সহায় সম্পত্তির ক্ষতি হয় ৩৩০০ কোটি ডলার। আবহাওয়াবিদরা সতর্ক করে দেন যে বর্তমানের এলনিনিও থেকে যে চরম আবহাওয়াজনিত পরিস্থিতি সৃষ্টি হবে তার প্রভাব হবে বিপর্যয়পূর্ণ। তবে তারা বলেন বিপর্যয় এড়ানোর জন্য বিশ্ব এখন অনেক ভালোভাবে প্রস্তুত। বিশ্ব আবহাওয়া সংগঠন WMO বলেছে এল নিনিওর উষ্ণ হওয়ার ফলে দক্ষিণ আমেরিকার পশ্চিম তীরে অনেক বেশি বৃষ্টি পড়বে এবং অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় আবহাওয়া হবে শুষ্ক। WMO আরও বলেছে এল নিনিওর কারণে হর্ন অফ আফ্রিকায় সাধারণত বৃষ্টি হয় বেশি এবং অনেক সময় বন্যা হয়, আর আফ্রিকার দক্ষিণাঞ্চলে প্রায় খরা হয়। ক্যালিফোর্নিয়ার উপকূলে এলনিনিওর কারণে শীতকালে প্রচণ্ড বৃষ্টি হয়, কিন্তু WMO-র বিজ্ঞানীরা বলেছেন তারা জানেন না গত চার বছর ধরে ক্যালিফোর্নিয়ায় কেন অব্যাহতভাবে অনাবৃষ্টি ছিল এবং তারা নিশ্চিত নন যে খরার অবসান ঘটিয়ে বৃষ্টি হবে।
আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা বাংলাদেশে ভয়েস অব আমেরিকা, পোস্টবক্স ৩২৩, ঢাকা ১০০০, আর ভারতে ভয়েস অব আমেরিকা পোস্টবক্স ৯১৯৯, কলকাতা ৭০০০১৬। আমাদের কাছে সরাসরি চিঠি লেখার ঠিকানা বাংলা সার্ভিস, ভয়েস অব আমেরিকা, ওয়াশিংটন DC ২০২৩৭, USA। আমাদের ওয়েবসাইট ঠিকানা www.voanews.com/bangla। আমাদের ইমেলের ঠিকানা bangla@voanews.com।
জানেন ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার এখন বাংলাদেশে অবস্থান করছেন এবং এ মুহূর্তে আমাদের ফ্যান ক্লাবের কার্যক্রম নিয়ে খবরাখবরে আছেন সেলিম হোসেন।
শ্রোতা বন্ধুরা, আপনারা জানেন বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করছেন। ইতিমধ্যেই বাংলাদেশে তিনি বিভিন্ন স্থানে বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন ভয়েস অফ আমেরিকা ফ্যান ক্লাব সদস্যদের সঙ্গে। যশোর প্রেস ক্লাবে তিনি একটি প্রোগ্রামে অংশ নিয়েছেন, খুলনা প্রেস ক্লাবের সদস্যদের সঙ্গে এবং ভিওএ ফ্যান ক্লাবের সকলের সঙ্গে দেখা করেছেন, সেখানে বিভিন্ন অনুষ্ঠানে তিনি কথাবার্তা বলেছেন শ্রোতাদের সঙ্গে। আজকে আমরা জেনেছি ঢাকা প্রেস ক্লাবে রোকেয়া হায়দার কথা বলেছেন ভিওএ ফ্যান ক্লাবের সদস্যদের সঙ্গে। সেখানে আমাদের বাংলাদেশ প্রতিনিধি ভিওএ ফ্যান ক্লাবের সমন্বয়ক জহুরুল আলম ছিলেন, তিনি ওই ফ্যান ক্লাব সদস্যদের সঙ্গে আমাদের ভিওএ বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দারের যে সব কথাবার্তা হয়েছে, আলাপ আলোচনা হয়েছে, সে সম্পর্কে একটি ছোট্ট রিপোর্ট পাঠিয়েছেন। আমরা এখন শুনতে পারি জহুরুল আলমের রিপোর্টটি।
আলোচনায় অংশ নিয়ে ভিওএ বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার বলেন, ভিওএ বাংলা বিভাগ সবসময় স্বাস্থ্য বিষয়ে জনসচেতনতামূলক বিভিন্ন অনুষ্ঠান মালা প্রচার করে আসছে। বাংলাদেশে অটিজমের অবস্থান সুনির্দিষ্টভাবে জানা না গেলেও এ বিষয়ে ইতিমধ্যেই জনসচেতনতার সৃষ্টির প্রয়াস শুরু হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, ভিওএ বাংলা বিভাগের বেতার, টেলিভিশন, ওয়েবসাইট এবং ইন্টারনেটে পোলিও, ডেঙ্গু ও অন্যান্য বিষয়ে যেমন দেশের সর্বত্র জনসচেতনতা তৈরির কাজ করেছে, অটিজমের বিষয়ে তা করা হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, আলোচনায় অংশ নেন ডক্টর মাজহারুল মান্নান, নির্বাহী পরিচালক গ্লোবাল অটিজম বাংলাদেশ, ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন, চেয়ারম্যান সোসাইটি ফর দি ওয়েলফেয়ার অফ অটিস্টিক চিলড্রেন এবং ভিওএ ফ্যান ক্লাবের সদস্যরা। ঢাকা বিভাগ ছাড়াও অনুষ্ঠানে সিলেট, চট্টগ্রাম, বরিশাল বিভাগ সহ দেশের বিভিন্ন স্থান থেকে শ্রোতারা অংশ নেন। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আমাদের সাপ্তাহিক টেলিভিশন অনুষ্ঠান হ্যালো আমেরিকা দেখুন এনটিভিতে প্রতি শুক্রবার রাত 11:20, শনিবার সকাল 11:40।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন তাহিরা কিবরিয়া।
বৃহস্পতিবার ক্রেমলিন জানিয়েছে যে রাশিয়া থেকে যেসব সামরিক সরঞ্জাম সিরিয়ায় পাঠানো হয়েছে তার রক্ষণাবেক্ষণের সাহায্যের জন্য রাশিয়ার সামরিক উপদেষ্টারা সিরিয়ায় অবস্থান করছেন, তবে তারা যুদ্ধে অংশগ্রহণ করছে না। মস্কো সংবাদ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র ডিমিট্রি পেসকভ এর কাছে জানতে চাওয়া হয় যে সিরিয়ার সরকারি বাহিনীর সঙ্গে যে রাশিয়ার সামরিক কর্মীরা লড়াইয়ে অংশ নিচ্ছে সে খবরের সত্যতা স্বীকার করতে ক্রেমলিন কেন অস্বীকৃতি জানায়। তিনি বলেন, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওই খবরগুলো আগেই অস্বীকার করেছেন। রাশিয়ার সামরিক উপস্থিতির খবরে যুক্তরাষ্ট্র এবং নেটো উদ্বেগ প্রকাশ করেছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার জানিয়েছেন যে ইসলামিক স্টেট জঙ্গিরা যে চীনের এক নাগরিককে অপহরণ করেছে সে বিষয়টি তারা খতিয়ে দেখছে। ইসলামিক স্টেট জঙ্গি দল অনলাইন ম্যাগাজিনে যে দুই ব্যক্তির ছবি প্রকাশ করেছে তাদের মুক্তিপণের জন্য তারা মুক্তিপণ দাবি করেছে, তবে তারা অর্থের পরিমাণ সুনিশ্চিত করে বলেনি। 50 বছর বয়সী ফ্যান শুংগুই কে চীনের এবং 48 বয়সী জোহান গ্রিমসগার্ড অফ স্টেটকে নরওয়ের বলে শনাক্ত করা হয়। কখন ওই পণবন্দীদের ধরে নিয়ে যাওয়া হয়েছিল অথবা কোথায় তাদের রাখা হয়েছে সে সম্পর্কে কিছু বলা হয়নি। নরওয়ের প্রধানমন্ত্রী অর্না সোলসবার্গ বুধবার জানিয়েছেন যে কর্তৃপক্ষ মনে করেন যে 40 ওই নরওয়েজিয়ান নাগরিককে সম্ভবত জানুয়ারি মাসের শেষের দিকে সিরিয়া থেকে অপহরণ করা হয় এবং তাদের বিশ্বাস যে ইসলামিক স্টেট জঙ্গিরা তাদের আটক করে। বৃহস্পতিবার প্রবল বৃষ্টির মধ্যেও গ্রিস সংলগ্ন মেসিডোনিয়ার সীমান্ত থেকে কয়েক হাজার উদ্বাস্তু ইউরোপে প্রবেশ করেছে। অস্ট্রিয়া এবং হাঙ্গেরির সীমান্ত অতিক্রম করে রাতারাতি অভিবাসীদের পালানোর হার বেড়ে গিয়েছে। 2016 সালে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন সংক্রান্ত নতুন এক রাজনৈতিক জরিপে দেখা যাচ্ছে যে আয়োয়া রাজ্যে ডেমোক্রেটিক দলের বার্নি স্যান্ডার্স সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনের থেকে সামান্য এগিয়ে আছেন। ফেব্রুয়ারি মাসে আয়োয়াবাসীরা ভোট দিয়ে ডেমোক্রেটিক দলের প্রার্থী নির্বাচন করবেন। বৃহস্পতিবার কুইনিপেগ বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত সমীক্ষায় দেখা যাচ্ছে যে ওই রাজ্যের ডেমোক্রেটিক ভোটারদের 41% স্যান্ডার্সকে এবং 40% মিস ক্লিন্টনকে সমর্থন করছেন। দুমাস আগেও আয়োয়া রাজ্যে মিস ক্লিন্টন 19 অগ্রবর্তী অবস্থানে ছিলেন। ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন এখনও প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী নন, কিন্তু তা সত্ত্বেও তাকে সমর্থন করছে 12% ভোটার। প্রচণ্ড বৃষ্টির কারণে বৃহস্পতিবার জাপানের মধ্য ও উত্তরাঞ্চলে প্রবল বন্যা হয়েছে, ফলে হাজার হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নিতে বাধ্য করা হয় এবং নির্ধারিত সময়ের মধ্যে সরে যেতে পারেনি যারা তাদের ঝুঁকিপূর্ণ অবস্থাতে সরিয়ে নেওয়া হচ্ছে। রাজধানী টোকিওর 50 উত্তর পূর্বে জোসোর শহরের সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডলোরেস ডেভিস, প্রকৌশলী ছিলেন নিক আইভানভ। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.